বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন শুনবেন সূরা বাকারার 207 থেকে 209 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশ نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم অন্যদিকে মানুষের মধ্যে এমন লোক আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান হে ইমানদারগণ তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদুর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইয়েমেনে স্থলপথে হামলা চালাতে পারে আমেরিকা ও ব্রিটেন, সম্ভাব্য হামলা মোকাবেলায় বিশাল মহড়া চালাল দেশটির সামরিক বাহিনী। গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল পরাজিত হয়েছে বলে স্বীকার করলেন সাবেক ইহুদিবাদী সেনা কমান্ডার জেনারেল ইস্তাক ব্রিক। বিএনপি গণতন্ত্রের ভাষা বোঝে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। নিত্যপণ্যের বাজারে অস্থিরতা প্রশমনে কাজ করছে প্রশাসন। এবং ভারতের তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেছেন জনগণের সমস্যা মেটাতে ব্যর্থ হয়ে বিজেপি এখন সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে খেলতে চায়। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইঙ্গো-মার্কিন সেনারা ইয়েমেনে আগ্রাসন চালালে কিভাবে তার জবাব দেয়া হবে তার একটি বিশাল মহড়া চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। গতকাল রাজধানী সানার অদূরে প্রতিশ্রুত দিবসের মহড়া শীর্ষক ওই সামরিক কসরত প্রদর্শন করা হয়। ইয়েমেনের বার্তা সংস্থা সাবা এ খবর জানিয়ে বলেছে দেশটির কেন্দ্রীয় সেনা কমান্ডের বিশেষ বাহিনী এই বিশাল মহড়াটি চালিয়েছে। মহড়ায় দেখানো হয়েছে শত্রু সেনারা প্যারাসুটের সাহায্যে ইয়েমেনের কিছু অঞ্চলে অবতরণ করে দেশটির কিছু সামরিক স্থাপনার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। এ সময় ভয়ঙ্কর প্রতিরোধ গড়ে তুলে আগ্রাসী সেনাদের নাস্তানাবুদ করে দেয় ইয়েমেনের সেনাবাহিনী। 1000 সৈন্যের অংশগ্রহণে প্রায় 2 ঘণ্টাব্যাপী এই মহড়া চলে এবং সেনাবাহিনীর একটি চৌকস ইউনিট মহড়ার দৃশ্য ক্যামেরাবন্দী করে রাখে। এই কাজে বেশ কিছু ড্রোন ব্যবহার করা হয়। মহড়ায় দেয়া ভাষণে ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল নাসের আল আফিতি বলেন আত্মরক্ষা করার পূর্ণ সামর্থ্য তার দেশের রয়েছে। গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে দখলদার ইসরায়েল পরাজিত হয়েছে বলে স্বীকার করেছেন সাবেক ইহুদিবাদী সেনা কমান্ডার মেজর জেনারেল ইজাক ব্রিক। তিনি হিব্রু ভাষায় দৈনিক মারিভ প্রকাশিত এক নিবন্ধে তেল আবিবকে উদ্দেশ্য করে বলেছেন যুদ্ধের প্রকৃত অবস্থা খুব বেশিদিন জনগণের কাছে চেপে রাখা যাবে না। জেনারেল ব্রিক বলেন গাজা উপত্যকা ও লেবানন সীমান্তে হিজবুল্লার সঙ্গে যা কিছু হচ্ছে তার বিপর্যয় আজ হোক অথবা কাল প্রকাশ পাবে। তবেই। ইসরায়েলের সেনাবাহিনী প্রতিষ্ঠিত হওয়ার পর এত বড় পরাজয় আর কখনো ঘটেনি বলে তিনি মন্তব্য করেন। সাবেকেই ইসরায়েলি জেনারেল বলেন, আমরা এরই মধ্যে হামাসের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হয়েছি এবং অবিশ্বাসক গতিতে সারা বিশ্বে আমাদের মিত্রদের হারাচ্ছি। তিনি বলেন, হামাসকে পরাজিত করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তা সম্পূর্ণ উবে গেছে এবং পণবন্দীদের জীবিত উদ্ধার করার কোনো আশা বা লক্ষণ দেখা যাচ্ছে না। সাবেক এই ইসরায়েলি জেনারেল বলেন, যদি সেনাবাহিনী কিছু পণবন্দীকে জীবিত উদ্ধার করে আনতে না পারে তাহলে তা হবে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সবচেয়ে মারাত্মক বিপর্যয়, এমনকি তা হবে গত 7 অক্টোবর হামাসের কাছে থেকে পাওয়া আঘাতের চেয়েও বড় ব্যর্থতা। এদিকে গাজার বেসামরিক মানুষদের উপর ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, উত্তর গাজায় মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা দ্বিগুণ হয়েছে। মাত্র এক মাসের ব্যবধানে এটা হয়েছে। ফিলিস্তিনের গাজায় গত 5 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় 13,000-এর বেশি শিশুর মৃত্যু হয়েছে বলে সংস্থাটি উল্লেখ করেছে। ইউনিসেফ গতকাল রোববার বলছে, গাজা উপত্যকায় মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা অনেক। ক্ষুধা ও অপুষ্টিতে কাতর এই শিশুদের অনেকেরই শরীরে কান্না করার মতো পর্যাপ্ত শক্তি পর্যন্ত অবশিষ্ট নেই। গাজা সফরের অভিজ্ঞতা জানিয়ে ক্যাথেরিন রাসেল বলেন, আমি হাসপাতালের একটি শিশু ওয়ার্ডে গিয়েছিলাম। ওই ওয়ার্ডের শিশুরা মারাত্মক রক্তশূন্যতা আর অপুষ্টিতে ভুগছে, কিন্তু পুরো ওয়ার্ড একদম শান্ত ছিল, কারণ অসুস্থ শিশুদের শরীরে কান্নার মতো শক্তি ছিল না। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল এক সাক্ষাৎকারে বলেছেন, গাজায় আরও হাজারো শিশু আহত হয়েছে, কিন্তু এসব শিশু কোথায় আছে আমরা সেটাও জানি না। তিনি আরও বলেন, 7 অক্টোবরের পর থেকে গাজায় যে পরিমাণ শিশুর মৃত্যু হয়েছে বিশ্বে আর কোনো সংঘাতে আমরা এমনটা দেখিনি। এদিকে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা UNRWA জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে 2 বছরের কম বয়সী প্রতি 3 শিশুর একজন এখন মারাত্মক অপুষ্টিতে ভুগছে। একটি শক্তিশালী সিরিয়া গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আলি আকবর আহমাদিয়ান। তিনি রোববার তেহরান সফররত সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলি মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আহমাদিয়ান বলেন, সিরিয়ার সঙ্গে তার দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী হলেও দুদেশের জনগণের পাশাপাশি গোটা অঞ্চল উপকৃত হবে। অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যামূলক যুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের উল্লেখযোগ্য সাফল্যের ভূয়সী প্রশংসা করেন আহমাদিয়ান। তিনি বলেন, প্রতিরোধ ফ্রন্টকে যথাসম্ভব আরও বেশি সহযোগিতা করতে হবে। ইহুদিবাদী ইসরায়েল ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মোকাবেলায় প্রতিরোধ ফ্রন্টের অন্যতম সদস্য হিসেবে সিরিয়ার প্রতিরোধ সম্পর্কেও কথা বলেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা। তিনি বলেন, দুঃখজনকভাবে আমেরিকা, ইসরায়েল ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো এখনও সিরিয়ার একাংশ দখল করে রেখেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণতন্ত্রের ভাষা বোঝে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ আরও বলেন, দেশে নিত্যপণ্যের বাজারে যে অস্থিরতা দেখা দিয়েছে তা প্রশমনে সরকার কাজ করছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বিএনপি গণতন্ত্রের ভাষা বোঝে না বলেই সরকারের বিরুদ্ধে অন্ধ সমালোচনা করে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এ দেশকে আর কেউ অন্ধকারে ঠেলে দিতে পারবে না। তিনি বলেন, শেখ মুজিব না জন্মালে দেশের সব অর্জন ম্লান হয়ে যেত। আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই গণতন্ত্রে বিশ্বাসী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার আজীবন গণতন্ত্র রক্ষায় আন্দোলন সংগ্রাম করে আসছে, তবে দেশের একটি রাজনৈতিক দল তা ধ্বংসের পায়তারা করছে বলে অভিযোগ করেছেন তিনি। শেখ হাসিনা বলেন, বাঙালি বীরের জাতি, আগামীতে এই সকল বাধা পেরিয়ে বঙ্গবন্ধুর দেখানো পথে বাংলাদেশ আলোর পথে হাঁটবে বলেও জানিয়েছেন শেখ হাসিনা। এ সময় বিশ্ব বাজারের জেরে বাংলাদেশেও নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তা প্রশমনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সবাইকে।
যে আদর্শ নিয়ে, যে চেতনা নিয়ে এই দেশ স্বাধীন করেছিলেন আমার বাবা, যে দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবেন, দারিদ্র দূর করবেন, মানুষের ভাগ্য পরিবর্তন করবেন, জীবন মান উন্নত করবেন, সেই আকাঙ্ক্ষা, তার যে সেই আদর্শ, সেটা তো ব্যর্থ হতে পারে না। কাজে সেটাতে ব্যর্থ হতে না পারে সেজন্যই সব কষ্ট, শোক, ব্যথা সবকিছু বুকে নিয়েও আজকে মানুষের পাশে আছি।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি, ভারতে ফ্রন্টিয়ার নাগা টেরিটরি নামে একটি পৃথক রাজ্য তৈরির দাবিতে ইস্টার্ন নাগাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন ইউএনপিও এর ডাকে এক সপ্তাহ ধরে ধর্মঘট অব্যাহত রয়েছে। ইউএনপিও হল নাগা অঞ্চলের সাতটি উপজাতির শীর্ষ সংগঠন। এদের আন্দোলনের জেরে রাজ্যের ছয়টি জেলায় মন, তুয়েংসাং, কিফিরে, লংলেক, নকলাক এবং সামুতায়রে প্রভাব পড়েছে। দাবি পূরণ না হলে এই অঞ্চলে লোকসভা নির্বাচন বয়কট করার হুমকি দিয়েছে ইউএনপিও। সংস্থাটি রাজ্য এবং কেন্দ্রীয় সরকার দ্বারা করা নির্মাণ কাজও করতে দিচ্ছে না। এদিকে বন্ধের জেরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের কালোবাজারি শুরু হয়েছে। ভারতে বিজেপি ধর্মঘটের নামে ভেদাভেদের খেলার জন্য সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ সামনে এনেছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। তিনি আজ এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
অন্য বস্ত্র বাসস্থানের লড়াইতে পিছিয়ে গিয়ে বিজেপি ধর্মের নামে ভেদাভেদের খেলার জন্য সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ সামনে এনেছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। তিনি আজ সোমবার তৃণমূলের এমপি ও মমতা মহাসংঘের সংঘাতিপতি মমতা ঠাকুরের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। কুণাল ঘোষ এ সময় নাগরিকত্বকে কেন্দ্র করে বিজেপির সিনিয়র নেতা তথাগত রায়ের বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মনে করছে রুটি, কাপড়া আর মাখানের লড়াইতে পিছিয়ে গিয়ে বিজেপি প্রথমত ধর্মের নামে ভেদাভেদের খেলার জন্য এই সিএএ সামনে এনেছে। তার উপরে তথাগত রায়ের মতো নেতারা শারীরিক পরীক্ষা নিরীক্ষার নাম করে যে শব্দ ব্যবহার করছেন ধর্ম পরীক্ষার জন্য, কি চাইছেন? ধর্মের নামে মানুষের ভেদাভেদ, কুরুচিকর কথা।
তিনি আরো বলেন, আমরা বিজেপি নেতা তথাগত রায়ের মন্তব্যে তীব্র নিন্দা করছি। আমরা পরিষ্কার বলছি, বিজেপি নেতৃত্ব, আপনারা এসব সামলান, আপনারা আগুন নিয়ে খেলছেন, আপনারা আগুন জ্বালাবার চেষ্টা করছেন। ধর্মের নামে ভেদাভেদটা যে স্তরে নিয়ে যাচ্ছেন এটা কোনো সুস্থ মস্তিষ্কের কাজ নয়। এসব থেকে আপনারা বিরত থাকুন বলেও মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন। টানা তিন দিনের প্রেসিডেন্ট নির্বাচন শেষে তিনি রেকর্ড সংখ্যক ভোট পেয়েছেন। প্রাথমিক ফলাফলের তথ্যে দেখা গেছে পুতিন প্রায় 88% ভোট পেয়েছেন। এতে করে 71 বছর বয়সী রাশিয়ার এই নেতার আরও 6 বছর ক্ষমতায় থাকার ম্যান্ডেট পেলেন। 1999 সাল থেকে তিনি ক্ষমতায় রয়েছেন। রাশিয়ার জনমত গবেষণা কেন্দ্র জানিয়েছে এবারের নির্বাচনে 75% ভোট পড়েছে। বুথ ফেরত সমীক্ষার বরাতেও পুতিন বিপুল ভোটে বিজয়ী হবেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল। এই বিজয়ের ফলে 200 বছরের মধ্যে পুতিন রাশিয়ার সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা নেতা হতে যাচ্ছেন পুতিন। নির্বাচনে বিপুল জয়ের পর তিনি বলেছেন, অনেক পশ্চিমা দেশের চেয়ে রাশিয়ার গণতন্ত্র বেশি স্বচ্ছ। রাশিয়ার নির্বাচন প্রসঙ্গে পুতিন বলেন, এটি স্বচ্ছ একেবারেই বস্তুনিষ্ঠ। এই নির্বাচন যুক্তরাষ্ট্রের মেইল ইন ভোটের মতো নয়, সেখানে $10 দিয়ে একটি ভোট কেনা যায়। তিনি বলেন, পুতিন বলেন, রাশিয়ায় যা ঘটছে তাতে সারা বিশ্ব হাসছে, এটা কেবল একটি বিপর্যয় গণতন্ত্র নয়। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় বিজয়ী হওয়ায় ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। তিনি আজ এক বার্তায় পুতিনের নিরঙ্কুশ বিজয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। একই সঙ্গে রাইসি দ্বিপক্ষীয় সম্পর্কের ক্রমবর্ধমান উন্নতিতে সন্তুষ্টি প্রকাশ করে ঘনিষ্ঠতা আরও বাড়ানোর উপর জোর দেন। বর্তমানে রাশিয়ার সঙ্গে ইরানের সুসম্পর্ক রয়েছে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি আবারও জোর দিয়ে বলেছেন, তার সরকার অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বের করে দেওয়ার যে কোনো পরিকল্পনার ঘোর বিরোধী। কায়রো সফররত ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে এক বৈঠকে তিনি এই সতর্কবাণী উচ্চারণ করেন। ইহুদিবাদী ইসরায়েল গাজায় তার চলমান গণহত্যামূলক যুদ্ধে এখনও ফিলিস্তিনিদেরকে এই উপত্যকা থেকে বহিষ্কারের সিদ্ধান্তে অটল রয়েছে বলে যখন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে তখন তিনি এই হুঁশিয়ারি দিলেন। গাজাবাসীকে এই উপত্যকা থেকে স্থলপথে বহিষ্কারের একমাত্র রুট রাফা ক্রসিং, যা পার হয়ে একমাত্র মিশরে প্রবেশ করা সম্ভব। ইহুদিবাদী ইসরায়েল অস্ত্রের জোরে সেরকম কিছু করতে গেলে ফিলিস্তিনিদের পর মিশরই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। প্রেসিডেন্ট সিসি বলেন, তার সরকার গাজা থেকে ফিলিস্তিনিদের বের করে দেওয়ার অনুমতি দেবে না। তিনি এখনই গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার আহ্বান জানান। গাজা উপত্যকায় গত 5 মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে পর্যন্ত 31,645 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনি মা ও শিশুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ বলেছে, চিকিৎসকরা গাজা উপত্যকায় আর স্বাভাবিক আকারের বাচ্চা দেখতে পাচ্ছেন না। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে একটি প্রতিবেদন, পরিবেশন করছেন বাবুল আক্তার।
ফিলিস্তিনি মা ও শিশুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ বলেছে, চিকিৎসকরা গাজা উপত্যকায় আর স্বাভাবিক আকারের বাচ্চা দেখতে পাচ্ছেন না। জাতিসংঘের জনসংখ্যা তহবিলের প্রধান ডমিনিক অ্যালেন গাজা পরিদর্শনের পর এক সংবাদ সম্মেলনে বলেছেন যে, গাজার অমানবিক পরিস্থিতি ফিলিস্তিনি মায়েদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে এবং তারা ছোট আকারের ও অসুস্থ শিশুর জন্ম দিচ্ছেন। ধ্বংসপ্রাপ্ত গাজা উপত্যকায় প্রতিদিন ক্ষুধা ও পানিশূন্যতায় আক্রান্ত 180 জন নারী সন্তান প্রসব করছেন উল্লেখ করে ডমিনিক অ্যালেন আরও বলেন, মায়েরা অপুষ্টিতে আক্রান্ত এবং সুবিধা বঞ্চিত থাকার কারণে উল্লেখযোগ্য শিশু মৃত জন্মগ্রহণ করে অথবা জন্মগ্রহণের পরপরই মারা যায়। ইউএনএফপি এর সহায়তার বিশেষ চালান গাজায় পৌঁছে দিতে অস্বীকৃতি জানানোর কারণে ইহুদিবাদী কর্তৃপক্ষের তীব্র নিন্দা করে জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, আমি গাজায় যা দেখেছি তা মানবিক সংকটের চেয়েও বড় দুঃস্বপ্ন, এটি একটি মানবতার সংকট। ইহুদিবাদী ইসরায়েল 2023 সালের অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থন নিয়ে গাজা উপত্যকা এবং জর্দান নদীর পশ্চিম তীরে নিরস্ত্র ও নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ব্যাপক গণহত্যা শুরু করেছে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গাজায় ইহুদবাদী ইসরায়েলের হামলায় 31,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন 72,000-এর বেশি মানুষ। 1917 সালে ব্রিটিশ উপনিবেশবাদী শাসকের পরিকল্পনায় বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনি ভূমিতে ইহুদিদের অভিবাসনের মাধ্যমে আজকের ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটি তৈরি করা হয় এবং ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে এর অস্তিত্ব ঘোষণা করা হয়। এরপর থেকে গোটা ফিলিস্তিনি ভূখণ্ড দখল করার জন্য তাদের বিরুদ্ধে বহু গণহত্যা এবং জাতিগত নিধন অভিযান চালিয়েছে ইসরায়েল।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। উন্নত জীবনের স্বপ্নে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশের অনেক প্রবাসী ইউরোপ সহ পশ্চিমা দেশগুলোতে পাড়ি জমানোর চেষ্টা করছেন। পাশ্চাত্যের দেশগুলোতে অভিবাসী হওয়ার চেষ্টা করতে গিয়ে তাদের অধিকাংশই প্রতারণার শিকার হচ্ছেন, এমনকি সর্বস্ব হারাচ্ছেন। প্রবাসীদের দুরবস্থার চালচিত্র নিয়ে আমাদের ঢাকার বিশেষ সংবাদদাতার পাঠানো ধারাবাহিক প্রতিবেদনের আজ শুনুন দ্বিতীয় পর্ব।
মধ্যপ্রাচ্যে সক্রিয় হয়ে উঠেছে ইউরোপে কর্মী পাঠানোর মানব পাচারকারী চক্র, যাদের অন্যতম প্রধান লক্ষ্য স্বল্প শিক্ষিত ও অদক্ষ শ্রমিক। আর এই প্রতারক চক্রের খপ্পরে পড়ে নিঃস্ব হচ্ছেন বহু প্রবাসী বাংলাদেশি। তাই পশ্চিমা দেশগুলোর স্বপ্ন দেখা অভিবাসীদের সংশ্লিষ্ট বিষয়ে জেনে এবং সঠিক পদ্ধতি মেনে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতারা। বিশ্লেষকরা বলছেন, জীবিকার খোঁজে প্রবাসের কঠিন পথ বেছে নিয়েছেন প্রায় 1.5 কোটি বাংলাদেশি। কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই অভিবাসীদের সংখ্যা সবচেয়ে বেশি। মরুর বুকে হাড়ভাঙা পরিশ্রমে তারা গড়ে তুলছেন ভাগ্যের চাকা। উন্নত জীবনের স্বপ্নে অনেক প্রবাসী আবার পাড়ি জমানোর চেষ্টা করছেন ইউরোপ সহ পশ্চিমা দেশগুলোতে, যেখানে অধিকাংশই হচ্ছেন প্রতারণার শিকার, হারাচ্ছেন সব কিছুই। এমনটাই জানিয়েছেন কুয়েতের বাংলাদেশি ব্যবসায়ী সালাউদ্দিন খান।
প্রথমত আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে তারা কানাডাতে লোক নিচ্ছে, টোটাল 1500 কেরি কন্ট্রাক্ট। আবার এখানে ফর্মে লেখা আছে তারা যদি কোনো কারণে ফেল হয়, দ্বিতীয় ব্যর্থ হয়, তাহলে মানি ব্যাক গ্যারান্টি। আমি 50 কেরি তারপর আমার মনে যখন খটকা লাগে আমি একটু স্টপ যাই। তারপর আমি তাদেরই একজন থেকে খবর পাই, গত সপ্তাহে কল আসে আমার মোবাইলে যে আমরা তো সর্বনাশ, কেন বলে যে 500 কেরি পে করে ফেলছি, এখন তাদের অফিস বন্ধ, ওরাও দাও।
এদিকে দুবাইয়ের প্রবাসী ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেছেন,
একটা ইয়াং ছেলে নতুন অনেক স্বপ্ন নিয়ে আসে এবং সেই স্বপ্নগুলো পূরণ করতে পারে না, তখন তার মাথার ভিতরে জাগে না আমরা তাহলে আমি ইউরোপে কেন যাব না, তাহলে আমি ইউরোপে যাওয়ার চেষ্টা করি। সে যখন ফেসবুক, টিকটক, বিভিন্ন ইউটিউব দেখে, তখন তার মাথার ভিতরে একটা কাজ করে না, ইউরোপ হয়তো স্বপ্নের একটা দেশ, এখানে গেলে হয়তো আমি ভালো থাকতে পারবো। দালালরা যে চক্রান্ত ভাবে তাদেরকে প্রলোভন দেখায়, কিন্তু সে ভুলে যায় যে আমি যেন যাবো আমার যোগ্যতা কতটুকু।
সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের মানব পাচারকারী চক্রের প্রতারণা ভয়ঙ্কর, আর সেই ফাঁদে না পড়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা বিভাগের মোহাম্মদ হারুনা রশিদ বলেছেন,
ট্রাভেল এজেন্সি যেখানে বাংলাদেশ বিমানের যে সিকিউরিটি ম্যান, কুয়েত এয়ারওয়েজ এর বুকিং যে অ্যাসিস্ট্যান্ট, এরা তো দেখবে সে যখন বোর্ডিং আনতে যাবে তখন তাকেও দেখবে তার ভিসা আছে কিনা, তখন তারা তো বায়াসড, তখন তার ভিসা আছে মনমর্মি তাদেরকে আসলে ভুয়া ভিসা, তাদেরকে বোর্ডিং কার্ড দিয়ে দিলেন, তো বোর্ডিং কার্ড দিলে ইমিগ্রেশন তো আর ওইটা ভিসাটা ই করে না।
আর অভিবাসন বিশেষজ্ঞ ও সাবেক IUM কর্মকর্তা আসিফ মনির মনে করেন,
ইউরোপে যাওয়ার এখন অনেক সহজ হয়েছে। ব্যাপার হলো যে আমাদের এখান থেকে যারা ইউরোপে যায় এরা তো ওয়ার্ক ভিসা এরকম একটা কিছু চিন্তা করে, কিন্তু মধ্যপ্রাচ্যের মানে ওয়ার্ক ভিসা আর ইউরোপের ওয়ার্ক ভিসা তো একই রকম না।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা খোদা প্রেমের বসন্ত।
খোদা প্রেমের বসন্ত।
সুবহানাল্লাহ, 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 হামদুলিল্লাহ, হামদুলিল্লাহ।
শ্রোতা ভাই বোনেরা, পবিত্র রমজান উপলক্ষে খোদা প্রেমের বসন্ত শীর্ষক ধারাবাহিক আলোচনার সপ্তম পর্বে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাবো।
আমরা পবিত্র রমজানে আত্মশুদ্ধির উপায় নিয়ে আলোচনা করছিলাম। আত্মশুদ্ধির পথে কয়েকটি বড় বাধা হল পাপের বিষয়ে উদাসীনতা ও অজ্ঞতা। কোন কোন কাজে পাপ হয় সে সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। আবার আমরা অনেকে বড় বড় পাপ কি সে বিষয়ে ধারণা রাখলেও কোনো ধরনের দ্বিধা না রেখেই ছোট ছোট পাপ করে যাচ্ছি। ভাবটা এই যে, আরে এ তো অনেক ছোট পাপ, অনেকে তো অনেক বড় বড় পাপ করে, সে তুলনায় এটা খুবই ছোট ও তুচ্ছ পাপ। কিন্তু ইসলামী বর্ণনা অনুযায়ী সগিরা বা কথিত ক্ষুদ্র গোনাকে ছোট গোনা মনে করাও হচ্ছে কবিরা গোনা। ছোট গোনা করার ব্যাপারে অবিচল থাকা বা পীড়াপিড়ি করা এবং তা অব্যাহত রাখা ও অনবরত সেই পাপ করে যাওয়াটাও বড় পাপ তথা কবিরা গোনা। বলা হয় প্রতিটি পাপ মানুষের পবিত্র আত্মাই একটি কালো দাগ তৈরি করে, আর এভাবে কলঙ্কের চিহ্ন পড়তে পড়তে মানুষের বিবেক বা হৃদয়ের পুরো চোখই অন্ধ হয়ে যায় এবং তখন সে বড় বড় বা জঘন্য সব পাপ করতেও বিন্দুমাত্র লজ্জিত হয় না, বরং এসব পাপ না করাকেই সে খারাপ মনে করে। পাপের ফলে যে তার দুনিয়ায় সম্মানহানিসহ নানা ধরনের ভয়াবহ ক্ষতি হচ্ছে ও পরকালে মহাশাস্তি অপেক্ষা করছে, সে সম্পর্কে সে পুরোপুরি অচেতন হয়ে পড়ে।
অন্যদিকে প্রকৃত মুমিন ভুলবশত বা ধোঁকায় পড়ে বিন্দুমাত্র পাপ করে ফেললেও সঙ্গে সঙ্গে তীব্র অনুশোচনায় ভোগে এবং বিবেকের দংশনের আগুনে পুড়তে থাকে। এ ধরনের ব্যক্তি সাথে সাথেই আল্লাহর কাছে ক্ষমা চায় এবং গোনার ক্ষতি পুষিয়ে নিতে সচেষ্ট থাকে, আর মহান আল্লাহ এই ধরনের সচেতন মানুষকে ক্ষমা করেন। কিন্তু অনেক অসচেতন ব্যক্তি এত হতভাগ্য যে ইচ্ছাকৃতভাবে বিনা দ্বিধায় পাপ করে যাওয়া সত্ত্বেও কখনো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বা ইস্তিগফারের কথা তার মনেও আসে না। পাপ করা তো বড় অপরাধ এবং তা করার পর ক্ষমা না চাওয়া আরও বড় অপরাধ। মহান আল্লাহ আমাদের সবার বিবেককে এমন অসচেতনতার ঘুম থেকে রক্ষা করুন। এটা খুবই ভয়ানক অবস্থা যে পাপ করে যাচ্ছি অথচ বিবেকের অন্ধত্বের কারণে বুঝতেই পারছি না যে পাপ করছি এবং ক্ষমা চাওয়ার সুযোগও হাত ছাড়া হচ্ছে। অসচেতন পাপীরা কিয়ামতের দিন তাদের বিশাল পাপের বহর দেখে বলবে, এত পাপ আমি কবে করেছিলাম, মনেই তো আসছে না যে এসব পাপ করেছিলাম। شهر السرور يا رمضان خير الشهور يا رمضان شهر السرور يا رمضان خير الشهور يا رمضان شهر السرور يا رمضان خير الشهور يا رمضان شهر
ভেবে দেখুন, আমরা অনেকেই কত সহজেই গীবত বা পরনিন্দা করছি, প্রকাশ্যে সবার সামনে একজন মুমিন ও ভদ্র ব্যক্তিকে পরিহাস করছি। অন্যদিকে বহু ভালো কাজ বা সওয়াব করা সত্ত্বেও কিয়ামতের দিন দেখব যে আমার সৎ কাজ বলতে কিছুই আর অবশিষ্ট নেই, কারণ আমি নিয়মিত যাদের নিন্দা করতাম আমার সব ভালো কাজের সওয়াব চলে গেছে তাদের কাছে। অন্যদিকে পরকালে কেউ কেউ দেখবেন দুনিয়ায় বহু পাপ করা সত্ত্বেও তার রেকর্ডে অনেক ভালো কাজের সওয়াব লেখা হয়েছে, এর কারণ হল তাদের ছিল বহু নিন্দুক। অনেক মানুষ ভাবেন, ঘুষ খাই তো কি হয়েছে, কত দরিদ্র মানুষকে তো সাহায্য করছি, কিন্তু চুরির বা অবৈধ অর্থ দিয়ে সৎকর্ম করলে যে তা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না তা তাদের জানা উচিত। অনেকে পাপ করেন এই ভেবে যে পরে আল্লাহর কাছে মাফ চাইব ও তওবা করব।
অথচ আপাতত আল্লাহর চেয়েও পাপকে গুরুত্ব দেওয়াটা যে কুফরি তা তারা ভাবেন না। পরে যে তওবার সুযোগ আসবে বা গুনার ক্ষতিপূরণ করা যাবে তার তো কোনো গ্যারান্টি নেই।
আত্মশুদ্ধির পথে আরেকটি বড় বাধা হল কিছু ভালো কাজ ও ইবাদত করেই নিজেকে মুক্তিপ্রাপ্ত ভাবার মতো অহংকার করা। এ ধরনের ভাব মনে মনে পোষণ করাও বড় ধরনের গোনা। তাই দেখা যায় বড় বড় নবী রাসূল তাঁদের সৎকর্মকে খুবই নগণ্য মনে করতেন এবং নিজেদেরকে খুব বড় পাপী বা অপরাধী বলে মনে করতেন। নবী রাসূলরা কখনো কোনো গোনা করেননি, কিন্তু তা সত্ত্বেও তাঁরা প্রতিটি দায়িত্ব সবচেয়ে ভালো পন্থায় না হয়ে কিছুটা কম ভালো পন্থায় হয়েছে বলে মনে করে সেটাকেই বড় পাপ গণ্য করে কান্নাকাটি করতেন আল্লাহর দরবারে। তারা এটাও জানতেন যে আল্লাহ তওবাকারীদের খুবই ভালোবাসেন। মানুষ যত গোনাই করুন না কেন, আল্লাহর ক্ষমার ব্যাপারে নিরাশ হওয়ায় একটি মস্ত বড় পাপ। বলা হয় মহান আল্লাহ সব গোনা ক্ষমা করলেও শিরকের গোনা সহজেই ক্ষমা করেন না, কিন্তু তওবা করলেও শিরকের পাপও ক্ষমা করেন।
শ্রোতা ভাই বোনেরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ মুনির হোসেন খানের বক্তব্য শোনাব। তিনি বলেছেন,
মাহে রমজান মহান আল্লাহর জিয়াফত ও মেহমানির মাস, অর্থাৎ রমজান মহান আল্লাহর অতিথি আপ্যায়নের মাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান হচ্ছে এমন মাস যে মাসে তোমরা মহান আল্লাহর জিয়াফতের জন্য অর্থাৎ ঐশ্বরিক আপ্যায়নের জন্য আমন্ত্রিত হয়েছ এবং তোমাদেরকে মহান আল্লাহ পাকের সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ মাসে তোমাদের শ্বাস প্রশ্বাস তসবিহ এবং তোমাদের নিদ্রা ইবাদত বলে গণ্য হয়, আর এ মাসে তোমাদের নেক আমল সমূহ কবুল এবং তোমাদের দোয়া ও প্রার্থনার জবাব দেওয়া হয়।
শ্রোতা ভাই বোনেরা, বিদায়ের সময় ঘনিয়ে এলো।
এবারে শোনা যাক অর্থসহ সপ্তম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে রোজা পালন ও নামাজ কায়েমে সাহায্য করো। আমাকে অন্যায় কাজ ও সব গুনাহ থেকে রক্ষা করো। তোমার তৌফিক ও শক্তিতে সব সময় আমাকে তোমার স্মরণে থাকার সুযোগ দাও, হে পথ হারাদের পথ প্রদর্শনকারী।
اللهم أعني فيه على صيامه وقيامه وجنبني فيه من هفواته وآثامه وارزقني فيه ذكرك بدوام لتوفيقك يا هادي المضلين.
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা খোদা প্রেমের বসন্ত শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাথমিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা ভালো আছেন। আজ 18 মার্চ সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, এরপর বিস্তারিত খবরে যাব। প্রথমে বাংলাদেশের শিরোনাম। বাংলাদেশি জাহাজে নাবিকদের মুক্তির অপেক্ষা বাড়ছে প্রথম আলো। পণ্যের দাম নির্ধারণ কেতাবে আছে, বাজারে নেই ইত্তেফাক। ডিসির নজিরবিহীন দুর্নীতি নির্বাচনে জেতাতে ঘুষ নেন 1.5 কোটি টাকা, যুগান্তরের খবর। সোনারগাঁয়ে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত 4, আহত 1, ডেইলি স্টার বাংলা। কলকাতার শিরোনাম। ধ্বংসস্তূপে এখনও আটকে ছয় চলছে উদ্ধার কাজ। গার্ডিয়ান ব্রিচের ঘটনায় গ্রেপ্তার এক আনন্দবাজার পত্রিকা। মাথায় ব্যান্ডেজ নিয়েই গার্ডিয়ান ব্রিচে মুখ্যমন্ত্রী, বেআইনি নির্মাণ, কড়া ব্যবস্থার নির্দেশ, সংবাদ প্রতিদিন। ভোট যন্ত্র, ইডি, সিবিআই হল মোদীর প্রাণ ভোমরা। ন্যায় যাত্রা শেষে সমাবেশে রাহুল গান্ধী, গণশক্তি। গার্ডেন ব্রিজে বহুতল ভবন ভেঙে মৃত দুই, আহত ১৫। আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা মেয়রের আজকাল।
শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে প্রধান শিরোনাম করা হয়েছে। ডিসির নজিরবিহীন দুর্নীতি, নির্বাচনে জেতাতে ঘুষ নেন ১.৫ কোটি টাকা। যুগান্তরের অনুসন্ধানী এই প্রতিবেদনে লেখা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, বিনিময়ে নগদে ঘুষ নিয়েছেন ১.৫ কোটি টাকা। ব্যাগ ভর্তি বিপুল অঙ্কের এই টাকা জেলা প্রশাসকের সরকারি বাসভবনে পৌঁছে দেওয়া হয়। নির্বাচনের সহযোগিতার জন্য এভাবে ঘুষ দিয়েছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজার পক্ষে এক নিকট আত্মীয়। কিন্তু ভোটের ফল উল্টে যাওয়ায় বিষয়টি সামনে আসে। অভূতপূর্ব চাঞ্চল্যকর এ ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য উপাত্ত দিয়ে গত সপ্তাহে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
যুগান্তরের অর্থনীতি সম্পর্কিত প্রতিবেদনের শিরোনাম, ঘাটতি মেটাতে বন্ড ও ট্রেজারি বিলে নজর সরকারের টানা পড়েন সংসার। বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে, সরকারের কাঙ্ক্ষিত মাত্রায় আয় বাড়ছে না যতটুকু হচ্ছে, এর মধ্যেই বড় অংশ চলে যাচ্ছে দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে। বাকিটা দিয়ে চাকরিজীবীদের বেতন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও উন্নয়ন কর্মকাণ্ড চলছে। আয়ের সঙ্গে ব্যয় সামাল দিতে ঋণের দিকে ঝুঁকছে, কিন্তু নানা কারণে খুব বেশি সাড়া মিলছে না। গেল ৬ মাসে প্রতিশ্রুতির মাত্র ১০% পাওয়া গেছে বিদেশি ঋণ, আবার যেটুকু মিলছে তার বড় একটি অংশ চলে গেছে বকেয়া পরিশোধে। সঞ্চয়পত্র থেকে দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত ১ টাকাও ঋণ আসেনি, ফলে অভ্যন্তরীণ ঋণের জন্য নজর দেওয়া হয়েছে বন্ড ও ট্রেজারি বিলের দিকে। সব মিলে এক ধরনের টানা পড়েন সংসার চলছে সরকারের।
বাংলাদেশি জাহাজে নাবিকদের মুক্তির অপেক্ষা বাড়ছে। প্রথম আলোর এই শিরোনামের খবরে লেখা হয়েছে, সোমালিয়ার উপকূলে ২৩ নাবিক সহ জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ দুই দিন ধরে একই অবস্থানে রয়েছে। জাহাজটির দস্যুদের সঙ্গে মালিকপক্ষের এখনও যোগাযোগ হয়নি বলে দাবি করেছে মালিকপক্ষ। তবে নাবিকদের মুক্তি নিয়ে অপেক্ষা বাড়ছে। জাহাজের মালিকপক্ষ জানায়, সর্বশেষ শনিবার রাতে যোগাযোগ করে জাহাজটির একই অবস্থানে থাকার তথ্য নিশ্চিত করা গেছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত যোগাযোগের তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম প্রথম আলোকে বলেন, নাবিকেরা সুস্থ আছেন এতটুকু বলতে পারি, জাহাজও একই অবস্থানে রয়েছে। তবে দস্যুদের সঙ্গে যোগাযোগ হয়নি এখনও, যদিও আমাদের প্রস্তুতি রয়েছে।
একই রকম অভিযোগ আরেক শিক্ষার্থীর। বিশ্ববিদ্যালয়ে যে অভিযোগ করেছিলেন অবন্তিকা, মানব জমিনের শিরোনামের খবরে লেখা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা লিখিত অভিযোগ দিয়েছিলেন তৎকালীন প্রক্টরের কাছে, কিন্তু প্রতিকার পাননি তিনি। অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুজনকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিন দিনে কোথাও পণ্য কিনতে পারেননি ক্রেতারা, পণ্যের দাম নির্ধারণ কেতাবে আছে, বাজারে নাই। ইত্তেফাকের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, গত বৃহস্পতিবার ২৯ ধরনের পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার, কিন্তু বাজারে দেখা যাচ্ছে এসব পণ্য বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। তিন দিন হল ২৯ ধরনের কৃষি পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর, কিন্তু তাদের নির্ধারিত দামে গত তিন দিনে কোথাও ওই পণ্য কিনতে পারেননি ক্রেতারা, এমন অভিযোগ রয়েছে। নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামেই কিনতে হচ্ছে এসব পণ্য। আর ব্যবসায়ীরা বলছেন, অযৌক্তিক দাম নির্ধারণ করে বিপণন অধিদপ্তর দেশের মানুষের সঙ্গে কৌতুক করছেন।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভবন ভেঙে মৃত দুই, আহত ১৫। আজকাল দেশ শিরোনামের খবরে লেখা হয়েছে, মধ্যরাতে গার্ডেন রিচে ঝুপড়ির উপর নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাণ হারালেন দুইজন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ১৫ জন। গার্ডেন রিচের দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মেয়র ফিরাদ হাকিম। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু ১ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন তিনি। এদিকে সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, মাথায় ব্যান্ডেজ নিয়েই গার্ডেন রিচে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি ওই এলাকা পরিদর্শন শেষে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। রমজান মাসে এমন একটা দুর্ঘটনা ঘটে যাওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। আর আনন্দবাজার পত্রিকা লিখেছে, ধ্বংসস্তূপে এখনো আটকে আছে ৬, চলছে উদ্ধার কাজ। গার্ডেন রিচের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুভেন্দুকে ভোট প্রচারে অনুমতি নয়, খালিস্তানি মন্তব্যের প্রতিবাদে কমিশনে চিঠি শিখ সংগঠনের। গণশক্তি পত্রিকার এই খবরে লেখা হয়েছে, খালিস্তানি মন্তব্যের জের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনকে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছে শিখ সংগঠন। লোকসভা নির্বাচনী প্রচারে শুভেন্দু কোনোভাবে যাতে অংশ নিতে না পারেন সেই আর্জি জানানো হয়েছে। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেছেন, ভোটযন্ত্র, ইডি, সিবিআই হল মোদীর প্রাণ ভোমরা। তিনি ন্যায়যাত্রার শেষে সমাবেশে এ মন্তব্য করেন।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ধারাবাহিক আলোচনা অমর কিংবদন্তি ওমর খৈয়াম।
অমর কিংবদন্তি ওমর খৈয়াম।
শ্রোতা বন্ধুরা, মুসলিম বিশ্বের গর্ব, সেরা দার্শনিক ও জ্যোতির্বিদ ওমর খৈয়ামের জীবন ইতিহাস এবং জ্ঞানবিজ্ঞান ও সাহিত্য অঙ্গনে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে আমাদের সাপ্তাহিক আলোচনা অমর কিংবদন্তি ওমর খৈয়াম অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
গত পর্বের আলোচনায় আমরা ওমর খৈয়ামের প্রণীত জালালি ক্যালেন্ডারের বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলেছি। আজকের অনুষ্ঠানে আমরা ওমর খৈয়াম যে সেলজুক যুগে বাস করতেন সেই সেলজুক রাজবংশের উত্থান ও সম্প্রসারণ সম্পর্কে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ওমর খৈয়াম এমন এক যুগে বাস করতেন যা ইসলামের স্বর্ণযুগ নামে পরিচিত। ইসলামের এই সুবর্ণ সময়কাল খ্রিস্টীয় অষ্টম শতাব্দী থেকে শুরু হয়ে ১৪ শতক পর্যন্ত অব্যাহত ছিল। প্রায় ৬০০ বছরের এই দীর্ঘ সময়কালে মুসলিম বিশ্ব নজিরবিহীনভাবে দর্শন, চিকিৎসা, জ্যোতির্বিদ্যা, গণিত ইত্যাদি ক্ষেত্রে জ্ঞানচর্চার অনন্য কেন্দ্র হয়ে উঠেছিল, যা কিনা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরবর্তী বিশ্বের জনজীবন, বিশেষ করে আজকের আধুনিক বিশ্বের উন্নয়ন অগ্রগতিকে গভীরভাবে প্রভাবিত করেছে। কেননা ওই সময়ের মুসলিম জ্ঞানী, গুণী ও পণ্ডিতরা না থাকলে, যারা কিনা প্রাচীন গ্রিকদের বহু গ্রন্থ ও রচনা অনুবাদ করেছিলেন, সেসবের অনেকটাই হারিয়ে যেত। অর্থাৎ প্রাচীন জ্ঞানের অনেক কিছুই হারিয়ে যেত যদি মুসলিম গবেষক ও পণ্ডিতরা এগিয়ে না আসতেন। আরব বিশ্বের বিভিন্ন গ্রন্থাগার, বিশেষ করে বাইতুল হিকমাহ মুসলিম গবেষকরা ইসলামের স্বর্ণযুগে প্রাচীন গ্রিক জ্ঞান বিজ্ঞানের অনুবাদ ও তা সংরক্ষণ করেছিলেন। এই সময়ের মধ্যে বীজগণিত বিকশিত হয়েছিল এবং ওই সময়কার মুসলিম মনীষী ও বিজ্ঞানীদের কাছে আমরা সবাই ঋণী। মুসলিম চিকিৎসাবিদরা ক্যান্সার নির্ণয়ের ক্ষেত্রে অগ্রগতি লাভ করেছিলেন এবং তারা সেই সময় জটিল অস্ত্রোপচারও করেছিলেন।
এছাড়া ইসলামী স্বর্ণযুগে মুসলিম পণ্ডিত ও মনীষীরা অগণিত গ্রহ নক্ষত্র আবিষ্কার করেছিলেন এবং তারা জ্যোতির্বিদ্যার গুরুত্বপূর্ণ তত্ত্ব উপস্থাপন করেছিলেন। সেই সময় বাগদাদের রাস্তায় রাস্তায় হাতে লেখা শত শত বই বিক্রির দোকান ছিল এবং ক্রুসেড যুদ্ধের আগে লেবাননের তিবলিস গ্রন্থাগারে 30 লাখেরও বেশি বই ছিল। এই সময়টাতে যখন মুসলিম বিশ্ব জ্ঞানবিজ্ঞান চর্চার শিখরে অবস্থান করছিল, ঠিক তখন পশ্চিমা দেশগুলো সহ বিশ্বের আরও বহু দেশ জ্ঞানচর্চার ক্ষেত্রে বিগত 100 বছরে তাদের শ্রেষ্ঠত্ব হারিয়েছিল। বিশেষ করে প্রাচীন রোমের গৌরব ও শ্রেষ্ঠত্ব অতীত ইতিহাসের বিষয়ে পরিণত হয়েছিল। মুসলমানদের উত্থানের যুগে ইউরোপীয়দেরকে বলা হতো তারা মধ্যযুগের বাসিন্দা, আর সেই সময়টা ছিল খ্রিস্টীয় 5 থেকে 15 শতকের মাঝামাঝি সময়।
বহুমুখী প্রতিভার অধিকারী পারস্যের ক্ষণজন্মা মনীষী ওমর খৈয়াম, তাকে নিয়ে আমাদের আয়োজন অমর কিংবদন্তি ওমর খৈয়াম অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল।
খ্রিস্টীয় 5 থেকে 10 শতাব্দী পর্যন্ত এই 5টি শতাব্দীকে বলা হয় অন্ধকার যুগ, কারণ 4th শতাব্দীর শেষের দিকে রোমান সাম্রাজ্যের পশ্চিমাঞ্চলের অর্ধেক এলাকা উত্তর আফ্রিকা থেকে উপজাতীয়দের আক্রমণের কবলে পড়েছিল এবং 410 খ্রিস্টাব্দের দিকে অকল্পনীয় কিছু ঘটনা ঘটে এবং রোম শহরটি হামলাকারীদের দখলে চলে যায়। অবশেষে 476 খ্রিস্টাব্দে রাজা গথস এর হাতে পশ্চিমা সাম্রাজ্যের শেষ সম্রাট সিংহাসনচ্যুত হন এবং এইভাবে পশ্চিমা সাম্রাজ্যের অস্তিত্ব কার্যত শেষ হয়ে যায়। কিন্তু খ্রিস্ট 11 থেকে 13 শতক পর্যন্ত, যাকে মধ্যযুগ বলা হয়, ইউরোপীয় জনগণের অবস্থা আগের তুলনায় অনেক ভালো হয়ে ওঠে এবং বৈশ্বিক জলবায়ুতে পরিবর্তন ও তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ইউরোপে কৃষির উন্নতি হয়। এই সময়ের মধ্যে গির্জাগুলো ক্ষমতা অর্জন করেছিল ঠিকই, কিন্তু জ্ঞান বিজ্ঞানের সুফল তখনও মানুষের দোড় গোড়ায় পৌঁছতে পারেনি এবং বেশিরভাগ মানুষ কেবল তাদের দৈনন্দিন সাধারণ জীবনযাপন করেছে। এমনকি জনগণের মধ্যে জ্ঞানের আলো প্রবেশ করতে পারেনি এবং তারা ছিল অশিক্ষিত।
কিন্তু সে সময়টিতে জ্ঞান বিজ্ঞান চর্চা ও আবিষ্কারে মুসলিম বিশ্বের নেতৃত্বে প্রাচ্য বহুদূর এগিয়ে যায়। ইসলাম ধর্মে জ্ঞান চর্চার ওপর অনেক জোর দেয়া হয়েছে। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অন্বেষণ করুন যদি সুদূর চীনেও যেতে হয়। ফলে মুসলমানরা জ্ঞানার্জনকে জিহাদ হিসেবে গ্রহণ করেছিল এবং সে যুগে তারা জ্ঞান বিজ্ঞানের উচ্চ শিখরে পৌঁছেছিল। যাই হোক, খৈয়ামের জন্মের প্রায় 10 বছর আগে হিজরি 429 সালে অর্থাৎ 1037 খ্রিস্টাব্দে সেলজুক তুর্কিরা গজনবীদের উৎখাত করেছিল। গজনবী রাজবংশ হচ্ছে তুর্কি পার্সিয়ান উৎসের একটি মুসলিম রাজবংশ, যারা সেই সময় ইরানের একটি উল্লেখযোগ্য অংশ শাসন করছিল। সেলজুকরা ওগুজ তুর্কি জাতি ও সুন্নি মুসলিম ছিল এবং তারা আরল সাগরের তীরবর্তী নিজ আবাসস্থল থেকে খোরাসানে পাড়ি জমিয়েছিল। আরল সাগর বা হ্রদ আজকের কাজাখস্তান ও উজবেকিস্তানের সীমান্তের মধ্যে অবস্থিত।
প্রকৃতপক্ষে আরল হ্রদের তীরবর্তী থেকে আসা সেলজুকরা ছিল বেদুইন গোত্রের, যাদের বিশেষ কোনো সংস্কৃতি ও সভ্যতা ছিল না, অর্থাৎ তারা ছিল অনেকটা মরুচারী যাযাবর শ্রেণীর। এই যাযাবর জীবনযাপনের কারণে তারা সবসময় স্থান বদলাত। প্রতিকূল ও কঠিন জীবনযাপনের কারণে তারা এক পর্যায়ে অত্যন্ত শক্তিশালী, সাহসী ও যোদ্ধা শ্রেণীতে পরিণত হয়েছিল। সেলজুকরা ঘোড়ার পিঠ থেকে গুলি চালানোর ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধা হয়ে উঠেছিল। তাদের এই সব বৈশিষ্ট্য গাজনভিদের উৎখাত করে ক্ষমতা দখল করার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। সেলজুক রাজবংশের প্রতিষ্ঠাতার নাম ছিল তুগরুল এবং তিনি নিজেকে সেলজুকদের বংশধর বলে মনে করতেন। তাই এই বংশধরের নাম অনুসারে নতুন রাজবংশ সেলজুক নামে পরিচিতি পায়। প্রকৃতপক্ষে সেলজুক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তুগরুলকে ক্ষমতায় আনতে সেলজুক বেগ ভূমিকা রেখেছিলেন। সেলজুক বেগ ছিলেন উগুজ তুর্কিদের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী নেতা।
সেলজুক রাজা তুগরুল নিশাপুরে সুলতান মাসুদ গজনভিকে পরাজিত করে সিংহাসনে আরোহণ করেন। তখনকার দিনে অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসাবে পরিচিত নিশাপুর দখল করার পর তুগরুল এই শহরটিকে তার রাজধানী হিসেবে বেছে নেন এবং সেখান থেকে যুদ্ধ ও রাজ্যের সীমানা সম্প্রসারণের উদ্যোগ নেন। সুতরাং এ থেকে বোঝা যায় সেলজুক রাজত্ব শুরু হয় নিশাপুর থেকে। যদিও পরবর্তী সময়ে এই রাজবংশের রাজধানী স্পাহানে স্থানান্তরিত হয়, যেটা ছিল সেলজুকদের আগমনের আগে পণ্ডিত ও শিল্পীদের সমাবেশের স্থান, তবে রাজধানী স্পাহানে সরানো হলেও সেলজুকদের কাছে নিশাপুর সবসময় বিশেষ মর্যাদা সম্পন্ন স্থান হিসেবে বিবেচিত হতো।
তো শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, আগামী অনুষ্ঠানে আমরা ওমর খৈয়ামের যুগের সেলজুক রাজবংশের সাথে আরো পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
অমর কিংবদন্তি ওমর খৈয়াম শীর্ষক ধারাবাহিক আলোচনাটি শুনলেন। শ্রোতাবন্ধুরা, এবারে বিশ্ব সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো আবারও জানিয়ে দেব। ইয়েমেনে স্থলপথে হামলা চালাতে পারে আমেরিকা ও ব্রিটেন। সম্ভাব্য হামলা মোকাবেলায় বিশাল মহড়া চালালো দেশটির সামরিক বাহিনী। গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল পরাজিত হয়েছে বলে স্বীকার করলেন সাবেক ইহুদিবাদী সেনা কমান্ডার জেনারেল ইচাক ব্রিক। বিএনপি গণতন্ত্রের ভাষা বোঝে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিত্যপণ্যের বাজারে অস্থিরতা প্রশমনে কাজ করছে প্রশাসন। ভারতের তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেছেন জনগণের সমস্যা মেটাতে ব্যর্থ হয়ে বিজেপি এখন সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে খেলতে চায়। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।